بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي عليه خير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أولا، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن الله عز وجل يقول في القرآن المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الآية. وقال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر إلى آخر الآيات. وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله ورسوله، كتاب الله وسنة رسوله، إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা, সুখ্যাতি, সাধুবাদ, স্তুতিবাদ মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ জুমা মসজিদে সমবেত হওয়ার মতো সুযোগ ও তৌফিক দান করেছেন। এজন্যই মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহি দরবারে জানাই অগণিত সুজুদের শুক্রিয়া। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতপর অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর মাঝে প্রেরিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানব জাতিকে হেদায়তের পথ দেখিয়ে যে মহামানবতার মুক্তির দূত এ পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরম, আজকের আলোচনায় আপনাদের সামনে কোরআন ও সহি সুন্নার ভিত্তিতে মন গড়া নীতির অনুসরণ বনাম কোরআন ও সহি সুন্নার অনুসরণ, এ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ এক তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। মন গড়া নীতি তথা মানুষের মন যা চাই, মন গড়া নীতি বলতে আপনার আমার সকলের মনে যা উদয় হয়, মন যেটাই করতে চায় এটার অনুসরণ অনুকরণ করা, এটাকে মন গড়া নীতি বা মনের পূজারি বা মনের ইত্তেবা করা, এটা কোরআন ও সহি সুন্নার সম্পূর্ণরূপে বিপরীত। তাই এ বিষয়ের শিরোনাম হিসেবে আমরা বলতে পারি মন গড়া নীতির অনুসরণ বা মনের পূজা বনাম কোরআন ও সহি সুন্নার অনুগামী হওয়া। তাই আসুন এ বিষয়ের আলোকে কোরআন ও সহি সুন্নার ভিত্তিতে, গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে কিছু আলোচনা, কিছু পয়েন্ট নিয়ে শেয়ার করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। প্রথমে আমরা জানব আজকের সমাজে মানুষ তার নিজের মনকে এমন ভাবে, নিজের মনকে এমন ভাবে রবের আসনে বসিয়েছেন যেখান থেকে বের হওয়া মানুষের পক্ষে খুবই কষ্টকর। মানুষ নিজের মনের ইত্তেবা থেকে বের হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দুই নম্বর সূরা আল বাকারা এর 124 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন মনের ইত্তেবা করা, নিজের কুপ্রবৃত্তি যা চাই, নিজের প্রবৃত্তি যা অনুসরণ করতে চাই তার অনুসরণ করা থেকে রাসূলকে পর্যন্ত নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালান তাদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জা'আকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় মহামানব, তাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিমে ব্যক্ত করে বলছেন হে নবী, ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্টি হবে না, কখনোই তারা মনে প্রাণে মেনে নেবে না, আল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদ সম্প্রদায় আর নাসারা সম্প্রদায়, এই দুই জাতি এরা আপনার প্রতি কখনোই সন্তুষ্টি হবে না, কখনোই তারা আপনার প্রতি রাজি খুশি হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না নবী আপনি তাদের অনুগামী না হবেন। তারা যেটা বলতে চায় যে আপনারটাও ঠিক আমাদেরটাও ঠিক, আপনি আমাদের দলে আসেন তবে আপনারটাও আমরা কিছুদিন মানতে পারি আর আপনিও আমাদের কিছু অনুসরণ করেন। এভাবে তারা ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি তারা মনের তুষ্টি, তাদের মনে যেটা চায় এটা কখনোই তারা আপনাকে মনে প্রাণে মেনে নেবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মের কিছু গুণগান, কিছু প্রশংসা, কিছু আপনি তাদের ব্যাপারে এই সমাজের বুকে মানুষকে হাদিয়া তোহফা হিসেবে তাদের এই ধর্মের ব্যাপারে যদি কিছু না বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআল্লাযী ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জা'আকা মিনাল ইলম, হে নবী, আপনি যদি আপনার কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও তাদের এই প্রবৃত্তি মেনে নেন, তাদের এই মনের চাহিদা অনুপাতে তাদের ধর্মের অনুসরণ করেন, তবে আপনি জেনে রাখেন মা আলাকা মিনাল্লাহি মিওয়ানিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহর বিপরীতে আপনার পক্ষে সাহায্য করার জন্য কোন সাহায্যকারী এবং কোন বন্ধু থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য যদি এই সংকেত, এই ভবিষ্যৎ হুঁশিয়ারি সংকেত উল্লেখ করেন, তবে আপনি আমি যারা এ সমাজে বিচরণ করছি, যাদের আগের পরের কোন গোনা মাপ নেই, এবং আপনি বা আমি কেউ এই মর্মে দাবিদার হতে পারি না যে আপনি আমি নিষ্কলুষ, কোন দিক থেকে আপনার আমার পাপ নেই, অথচ এই পৃথিবীর মাঝে যিনি নিষ্কলুষ ব্যক্তি হিসেবে যার আগের পরের সমস্ত গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য তেমন একজন মহামানবতার মুক্তির দূতের জন্য যদি এই সংকেত হয়, তবে আজ আপনি আমি সহ সারা বিশ্বের যে সমস্ত মুসলিমগণ, যে সমস্ত মানুষ বিশেষ করে যারা এই মর্মে নিজেদের মনের চাহিদা অনুপাতে ধর্মকে মানার চিন্তা ভাবনা করছেন, তাদের অবস্থাটা কি হতে পারে? অতএব আপনাকে আমাকে নিজের মনে যেটা চাই এটাকে প্রত্যাখ্যান করতে হবে। আজ নিজের মন চাচ্ছে যে গান বাজনা শুনতে নিজের মনটা সদা সর্বদাই সকলের মনে, বিশেষ করে গান বাজনা একটু ঢোল তবলার বাজনা যখন আসে তখন এগুলি শুনতে সকলের কানে যখন এই আওয়াজটা আসে শুনতে একটু ভালো লাগে, স্মৃতি মধুর, তাই এটা শুনতে আপনি আমি অভ্যস্ত হয়ে পড়ি। অথচ মনের চাহিদা এটা, ধর্ম এক জিনিস আর মনের চাহিদা আর এক জিনিস, ধর্ম এক জিনিস আর মানুষের কামনা বাসনা আর এক জিনিস। এই জন্য একটি এই কল বা আমাদের মনের এই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুগাতান, মানুষের শরীরে, মানুষের এই সমস্ত বডির মাঝে এমন একটা বস্তু রয়েছে যেটা সেকেন্ডে সেকেন্ডে এর পরিবর্তন হয়। মানুষের মাঝে, এই অন্তরের মাঝে, মানুষের এই সমস্ত শরীরের মাঝে এমন একটা জন্তু, এমন একটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন, যা এখন এই মুহূর্তে যদি একটা জিনিসের দৃঢ়ভাবে ধারণ করার ইচ্ছা করে পরক্ষণে এখান থেকে বের হওয়ার পরেই সেটা আবার পরিবর্তন হয়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রাখো মানুষের এই সমস্ত দেহের মাঝে একটা অনুবীক্ষণ যন্ত্র রয়েছে, যেটা মানুষ যদি ওইটা সঠিক হয়, মানুষের ওই বস্তুটি যদি সঠিক থাকে তবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো থাকে, আর যদি ওটা নষ্ট হয়ে যায় তবে সব কিছুই তার বরবাদ হয়ে যায়। আলা ওহিয়াল কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো সেই অনুবীক্ষণ যন্ত্রটি হলো মানুষের কলব, আর কলব শব্দের অর্থ হলো পরিবর্তন, যা একই অবস্থাতে বহাল থাকে না, সেকেন্ডে সেকেন্ডে তার পরিবর্তন হয়। মানুষ যদি এখন দৃঢ়ভাবে এটা ইচ্ছা করে যে না আর মনের ইত্তেবা করব না, নিজের মন যেটা চাই সে অনুপাতে নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি এমনকি আমার সামাজিক জীবন সহ আমার নিজের ব্যক্তিগত জীবন আমি পরিচালনা করব না, কিন্তু পরক্ষণে দেখা যায় আবারও সে নিজের মনের মন অনুপাতে, নিজের মন যেটা চেয়েছে সে অনুপাতেই সে কাজ করে চলেছে। এজন্য মনের পূজা এক জিনিস আর ধর্ম আর এক জিনিস। আরো একটা কথা আমাদের সমাজে যেটা বলা অতীব জরুরি, যে চলন্ত ধর্ম হলো এক জিনিস আর কোরআন ও সহি সুন্নার ভিত্তিতে তদন্তের ভিত্তিতে বলা হয় আর এক জিনিস। তখন আমরা যারা চলন্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত, আমরা যারা ধর্ম বলেই মেনে আসছি দীর্ঘদিন থেকে, এটাকে ধর্ম বলেই জানি, যে এই ধর্মের কথা এখন বর্তমান প্রেক্ষাপটে কোরআন আর সহি সুন্নার নির্যাসে দলিলের ভিত্তিতে অকাট্য প্রমাণের ভিত্তিতে যদি এটা প্রমাণ সহ উপস্থাপন করা হয়, তখন আমরা যারা পূর্বে চলমান ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলাম এখন এই তদন্তকৃত ধর্মটা মানা অতীব জটিল হয়ে পড়ে। আরে এতদিন থেকে তো এটা ধর্ম বলেই জানছি, এটা তো ধর্ম বলেই মানছি, আর আজকে এটা বলে কি, এটা কি মানা যায় নাকি এটা মেনে নেওয়া সম্ভব হয়? এই জন্য আপনারা আমাকে এই যে মনের পূজা, দীর্ঘদিনের করে আসা কাজ, এটা ছাড়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে। যদি মনের পূজা করি তবে আপনি আমি পূর্বে যেটা করতাম এটা এখন তদন্তের ভিত্তিতে বলা হলেও মনের পূজা করার কারণে কোরআন সুন্নাহ হাজারো ভাবে অকাট্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরা হলেও সেটা আপনি আমি নিজের মনের থেকে মেনে নিতে পারি না। এই জন্য মনের পূজা আগে ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন, আপনি কি তাকে দেখেননি যে তার কুপ্রবৃত্তি, যে তার প্রবৃত্তিকে আত্মা হিসেবে মেনে নিয়েছে? আপনি কি এমন ব্যক্তিকে লক্ষ্য করেননি? সূরা আল জাসিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করেছেন, আফা রাআইতা, আপনি কি দেখেননি সেই ব্যক্তিকে যে মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার রব হিসেবে, প্রতিপালক হিসেবে, রিজিকদাতা, লালনকর্তা, পালনকর্তা এবং ইবাদতের যোগ্য মনে করে নিয়েছে তার এই প্রবৃত্তিকে, এমন ব্যক্তিকে আপনি দেখেননি? আফা মানিত্তাখাযা মানি ইলাহাহু হাওয়াহু, ওই ব্যক্তিকে আপনি কি দেখেননি যে তার প্রবৃত্তিকে, যে তার মনকে রব বলে স্বীকৃতি প্রদান করেছে, এমন ব্যক্তিকে কি আপনি লক্ষ্য করেননি? আল্লাহু আকবার। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, যারা মনের পূজা করে তারা এক দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহর সাথে শিরক করেন, যারা মনের পূজা করেন তারা আল্লাহর সাথে শিরক করেন, কারণ তারা এই মনটাকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছেন। মনটাকে আল্লাহর আসনে যারা বসিয়েছেন তারা শিরককারী, এই মর্মেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত উল্লেখ করেছেন সূরা আল জাসিয়াতে, যে ওই ব্যক্তি যে তার আত্মাকে রব হিসেবে গ্রহণ করেছে এই ব্যক্তির ব্যাপারে আপনি কি মনে করেন। এই জন্য মনের পূজা আপনাকে আমাকে এ সমাজের বুক থেকে ত্যাগ করতে হবে। মনের পূজা বড়ই জটিল জিনিস, মনের পূজা ছাড়া বড় কঠিন জিনিস, কারণ এটা মানুষ ত্যাগ করতে পারে না, অতি সহজেই এটা থেকে বেরিয়ে আসা যায় না। মন মেনে নিতে চাইবে না, কিন্তু মনকে মনের পূজারি থেকে বের করার জন্য কোরআন আর হাদিস হাতে নিন। মনকে মনের পূজারি থেকে মুক্ত করার জন্য কোরআন আর সহি সুন্নাহ আর যদি মুসলিম উম্মাহ হাতে নিত, আজকে মুসলিম সমাজের সবচেয়ে বড় যেটা রোগ সেটা হলো মুসলিম সমাজের মুসলিম উম্মাহ মুসলিম নরনারী তারা কোরআন আর সুন্নাহ হাতে নিতে রাজি নয়। হাজারো গল্পের বই পড়ে শেষ করে দিতে জানি, হাজারো গল্পের বই ছেড়ে পড়ে আপনি আমি ছেড়ে ওই গল্পের বইটা পড়ে এপাশ মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা পৃষ্ঠাও বাকি রাখি না, পড়তে মজা লাগে, আত্মতৃপ্তি পাই, মনের খোরাক পাই, মনের চাহিদা মেটে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। কত সুন্দরভাবে গল্পের বইটা না লেখা হয়েছে, এটা পড়তে ভালো লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডবুক আপনার আমার জন্য পৃথিবীতে এবং পরকালে পাথেয় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই গাইডবুকটা কোনোদিন খুলেও দেখি না। সেই গাইডবুকটা খুলে দেখি বটে, তবে অন্ধের মতো বুঝি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই অর্থটা কোন রকম আমরা আপনি জানি, কিন্তু এর ছাড়াও যে আল্লাহ রাব্বুল কোরআনুল কারিমে অসংখ্য অগণিত মানব জাতির সার্বিক দিক নির্দেশনা, মানব জাতি কিভাবে চলাচল করবে, কিভাবে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আধ্যাত্মিক জীবন, এক কথায় সার্বিক জীবনকে সে কিভাবে পরিচালনা করবে, সব কিছুই আল্লাহ রাব্বুল কোরআনুল কারিমে দিয়েছেন। সেই গাইডবুকটা নিয়ে পড়তে আত্মতৃপ্তি পাই না, সেই গাইডবুক পড়ার ক্ষেত্রে মনের খোরাক খুঁজে পাই না। তাহলে বলেন মনের পূজার সাথে এই আপনার আমার কোরআন সুন্নার সম্পূর্ণ সাংঘর্ষিক কিনা। এই জন্য মনের পূজা থেকে বেরিয়ে আসা বড়ই দুর্লভ বিষয়। এখান থেকে বেরিয়ে আসতে হলে মুসলিম উম্মাকে প্রথম পর্যায়ে যে বিষয়টি হাতে নিতে হবে সেটা হলো মহান আল্লাহর নাজিলকৃত ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিম। এটা যদি হাতে নিয়ে আপনি আমি গবেষণামূলক করতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআনা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না। আজ মুসলিম উম্মার মাঝে বহু মানুষ আছেন যারা মনে করেন যে এই যে কোরআনুল কারিম, কোরআনুল কারিম গবেষণা করে বিধর্মী বিজাতীয় সভ্যতা বিজাতীয় যারা মিশনারি তারা দিনের পর দিন এই কোরআন গবেষণা করে মুসলমানদেরকে, এক সময় ছিল যে মুসলমানরা কোরআন হাদিস হাতে নিয়ে তারাই গবেষণা করে বিভিন্ন বিষয়বস্তু বিভিন্ন নতুন নিত্য নতুন আবিষ্কার তারা করতেন, কিন্তু মুসলমান সমাজ মুসলিম মিল্লা আজ এই কোরআনের মাঝে তাদের গবেষণা নেই, কোরআন নিয়ে তাদের চিন্তা ফিকির নেই, আছে শুধু ইংরেজি বই নিয়ে, আছে শুধু আপনার গল্পের বই নিয়ে। কিভাবে নিজেকে পার্থিব জীবনে পরিচালনা করা যায়, কিভাবে দুই হাত দিয়ে অর্থ ইনকাম করা যায়, এই চিন্তায় মুসলিম উম্মাহ কোরআন আর সুন্নাহ ছেড়ে দিয়েছে। তারা বিভিন্ন এই দুনিয়াবী মানে পাঠ পঠনে আজ ব্যস্ত, অথচ কোরআন সুন্নায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য সার্বিক বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন, যা এক সময়ে এ মুসলিম মিল্লাত অর্জন করতে সক্ষম হয়েছিলেন, হননি। আজ থেকে তাকান্তু, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন এবং তারও পরবর্তীতে তাবে তাবেঈন আযম, তারা সোনালী সমাজে বসবাস করে সোনার সমাজ উপহার দিতে পারেননি, পেরেছেন। তাদের মাঝে কোরআন নিয়ে গবেষণা ছিল, এমনকি আল মাবাহিস ফি উলুমুল কোরআন একটা সাবজেক্ট, যে উলুমুল কোরআন সংক্রান্ত বিষয়ের একটা, যেটা উলুমুল কোরআন বলতে আমরা বুঝতে পারি যে কোরআনের মানে সার্বিক একটা কানুন, কোরআনের একটা নিয়মাবলী, সেখানে উল্লেখ করা হয়েছে, একটি হাদিস নিয়ে আসা হয়েছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন আমরা হাদাসানাল্লাযীনা ইকরাউনাল কোরআনা, আমাদের মাঝে যারা ছিলেন যারা কোরআন পাঠ করতেন তারা ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবীর কাছে আমরা 10টা আয়াত শিক্ষা করতাম, শিক্ষা করার পর লাম ইউজাবিজুহা, ওই 10টা আয়াত আমরা পার করে দিয়ে চলে যেতাম না, হাত্তা নাআলামু মা ফিহা, যতক্ষণ পর্যন্ত না আমরা জানতে পারতাম এই দশটা আয়াতের মূল রহস্য কি, এখানে আল্লাহ কি বলতে চেয়েছেন, এখানে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, এটা যতক্ষণ পর্যন্ত না জানতাম এবং সে অনুপাতে নিজের জীবনকে নিজের মনকে অনুগামী করতে না পারতাম ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে আগাতাম না। আজ মুসলিম উম্মা দেখেন মনের সাথে এমন ভাবে আপনার আমার ইত্তেবা মানে এমন ভাবে মনকে ধারণ করেছি যে আমাদের এদিকে কোনো চিন্তা ফিকির নেই। তাই আমাদের সমাজের এক শ্রেণী মানুষের ধারণা যে মুসলমানদের কোরআন আজ মুসলমানদেরকে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে? বিজাতীয় সভ্যতা কোরআন নিয়ে গবেষণা করে কিন্তু তার প্রতি তার ইমান নেই। মুসলমানদের কোরআন নিয়ে বিজাতীয় সভ্যতা গবেষণা করে বিভিন্ন নিত্য নতুন আবিষ্কার বের করছে। তাই এখন বিজাতীয় মিশনারিদের অনুগামী হয়ে এক শ্রেণীর মানুষ তারাও বলছে এ জিনিস তো মুসলমানরা আবিষ্কার করতে পারেনি, এটা তো বিজাতীয়দের আবিষ্কার, তাহলে মুসলমানরা কি করে? অথচ মুসলমানদের কোরআন নিয়ে মুসলমানদের হাতিয়ার দিয়েই মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। আজ মুসলিম উম্মা কোরআন নিয়ে গবেষণা নেই। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে মনের পূজা করলে কোরআন আর সহি সুন্না আপনার আমার মন থেকে বিলীন হয়ে যাবে। মনের পূজা যদি আমরা কেউ করি, মনকে যদি রবের আসনে বসাই, তবে কোরআন আর সহি সুন্না ওখান থেকে বিতাড়িত হবে, এটাই স্বাভাবিক। এজন্য মনের পূজা করা যাবে না। আপনারা জানেন যে মাখজুমি গোত্রের একজন মহিলা যে চুরি করেছিলেন, মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছিল, মনের পূজা যদি করা যেত তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মন অনুপাতেই ফয়সালা দিতেন। তো মাখজুমি গোত্রের মহিলা চুরি করার কারণে হাদিসটি পাবেন বুখারীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যুগের ঘটনা। আল্লাহর নবী জীবদ্দশায় এই মহিলা চুরি করলেন, চুরি করার পর এই মাখজুমি গোত্র তারা অত্যন্ত প্রেশানিতে পড়ে গেল যে কি ব্যাপার, আমাদের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে, আর যদি এই নারীর বিচার হাত কাটা হয় তবে আমাদের সব শেষ। মনের পূজা যদি করা যেত তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠস্বরে এই কথার ঘোষণা দিতেন না যে লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন, যে মুহাম্মাদের বেটি ফাতিমাও যদি চুরি করত, সারাকাত যদি চুরি করত, লা কতাতু ইয়াদাই হুমা, তবে অবশ্যই আমি রাসূল তার দুই হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। যদি মনের পূজা করা যেত, মনের পূজা যদি মানুষ মানত, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলিষ্ঠ ভাবে ঘোষণা দিতেন না। সেই মাখজুমি গোত্রের মহিলার হাত কাটা হয়েছিল, তাদের মন মতো ফয়সালা দেননি, তাদের মন চাচ্ছিল নবী যেন তাদের অনুগামী হয়ে তাদের মত মতো ফতোয়া দেন। আমাদের সমাজে মনের চাহিদা মোতাবেক ফতোয়া দেওয়ার মানুষও বহুল অংশে পরিলক্ষিত আছে না? বহু মানুষ এক সময় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরী যারা ছিল, তারাও এই রাজা বাদশাদের রাজি খুশি করানোর জন্য রাজার নামে বাদশার নামে বিভিন্ন মানে উস্কানিমূলক কথা বলে রাজাকে প্রলুব্ধ করত, রাজাকে এমন ভাবে বাদশাকে কথা বলতো যে বাদশা খুশি হয়ে ওই আলেমকে বেশি বেশি উপঢৌকন দিতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরী যারা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দার, এর উত্তরসূরী এক শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে নিয়ে আজও পর্যন্ত তারা বিদ্যমান আছে, যারা রাজা বাচ্চাদেরকে বিভিন্ন মানুষদেরকে খুশি করার জন্য এভাবে হাদিসের নামে কোরআনের নামে বিভিন্ন কথাবার্তা বলে। তো আসুন, যারা রাজা বাচ্চাদের খুশির জন্য কথা বলে তাদের ব্যাপারে সতর্ক এবং সতর্ক থাকার জন্যই সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী প্রজন্ম তাবেঈনে আযম যে কথাটি বলেছেন যে সাহাবায়ে কেরাম যখন ছিলেন তখন তাদের মাঝে হাদিস নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। সাহাবায়েরা যে কথাই বলতেন যেটা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু যখন থেকেই বাদশাদের নামে এ ধরনের বানোয়াটি হাদিস বের হতে লাগলো রাজা বাদশাদের খুশি করার জন্য, বাদশাদের রাজি খুশি করার জন্য বিভিন্ন ওলামায়ে কেরাম যারা জ্ঞানে স্বল্প এবং তারা বাচ্চাদেরকে খুশি করতে এভাবে হাদিস পেশ করতে লাগলো, তখন আপনারা পাবেন এই হাদিস মুসলিমের মুকদ্দমাতে আব্দুল্লাহ বিন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, যখন এভাবে হাদিসের প্রচলন শুরু হলো তখন আমরা বলতে লাগলাম সাম্মুলানা রিজালাকুম, তোমরা তোমাদের রাবির নাম বলো,
তুমি কার কাছ থেকে শুনেছো, তুমি কার কাছ থেকে, তুমি কার কাছ থেকে, তুমি কার কাছ থেকে, এভাবে আমরা সনদ তালাশ করলাম। এবং তিনি বলছেন ফাইনাল ইসনাদা ফি দ্বীন, কারণ সনদ হলো দ্বীন। এই সনদ যদি না থাকতো লাউলাল ইসনাদা লাহাদামাদ দ্বীন, যদি সনদের ধারাবাহিকতা না থাকতো তবে মানুষ তাদের মন মতো মনের চাহিদা অনুপাতে এক একজন হাদিস তৈরি করে নিত। এটাই আমি ক্বালা রাসূলুল্লাহ সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইয়াকুলু কাযা, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল এরূপ এরূপ বলেছেন। মনের চাহিদা অনুপাতে এক একজন মানে যারা উচ্চ পর্যায়ের মানুষ তারা নিজেদের মন মতো হাদিস তৈরি করত আর রাসূলের নামে এভাবে হাদিস চালিয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু এর কোন সুযোগ মনের চাহিদা অনুপাতে হাদিস তৈরি করে আল্লাহ রাসূলের নাম দিয়ে চালিয়ে দিবেন এর কোন সুযোগ শরীয়তের মাঝে নেই। এ ব্যাপারে রুখে দাঁড়িয়েছিলেন তাবেঈন ইদামগণ, তারা বলছেন ফাইনাল ইসনাদা ফি দ্বীন, কারণ সনদ হলো তথা হাদিসের মতন পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যম এটাকেই বলা হয় সনদ। ধরে নেন আমার থেকে নিয়ে পাঁচজন শুনলেন, রাসুল থেকে পাঁচজন হাদিস শুনবেন, মনে করেন রাসুল একটি হাদিস বলেছেন, ওই হাদিসটা শুনেছেন আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন উমরের কাছে হাদিসটা বর্ণনা করবেন তখন তিনি বলবেন আমি রাসুলকে বলতে শুনেছি অথবা রাসুল আমাকে এ কথা বলেছেন, রাসুল এভাবে বলেছেন। তখন তিনি যখন আবু উমরের কাছে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলবেন আমি আবু বকরের কাছে আবু বকর থেকে বলতে শুনেছি, আবু বকর বলেছে এই কথাটা রাসুল এভাবে বলেছেন। আবু বকর বললেন ওসমানের কাছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলবেন আমি উমরের থেকে, উমর শুনেছে আবু বকরের থেকে, আবু বকর শুনেছে রাসুলের থেকে। এটা হলো সনদ। এভাবে সনদ মতন পর্যন্ত পৌঁছানোর এই মাধ্যমকে বলা হয় সনদ। কিন্তু মানুষ যখন আল্লাহ নবীর এই হাদিসের প্রতি একনিষ্ঠ ভাবে মানুষ সহিহ সুন্নাহ ধারণ করে নিজের জীবনকে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক জীবনকে পরিচালনা করে স্বর্ণের সমাজে রূপান্তরিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের উত্তর শরীরা থেমে থাকেনি, তারা আল্লাহ নবীর নামে হাদিস বানিয়ে আল্লাহ নবীর নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর তখনই সাহাবায়ে কেরাম যারা কোরআন ও সহিহ সুন্নাহর অনুগামী, কোরআন আর সহিহ সুন্নাহ ভিত্তিক যারা জীবন গঠন করছে, তারা ওই সময়ে রুকে দাঁড়িয়েছিলেন এবং বলিষ্ঠ কণ্ঠস্বরে তারা এ কথা উচ্চারণ করেছিলেন যে তোমরা তোমাদের রিজাল তথা রাবিদের নাম উল্লেখ করো, কারণ আমরা জানি ফাইনাল ইসনাদা ফি দ্বীন, কারণ দ্বীনের মাঝে সনদ হলো, সনদই হলো দ্বীন। যে লাউলাল ইসনাদা, যদি সনদ না থাকতো তবে লাহাদামাদ দ্বীন, তাহলে দ্বীন ধ্বংস হয়ে যেত, দ্বীন বিলীন হয়ে যেত। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী যে দিন, যে ধর্ম, যে শরিয়াত মুসলিম উম্মাকে শিখিয়েছেন, সেই ধর্ম, সেই শরিয়াত আজ মুসলিম উম্মার মাঝে জীবিত থাকত না যদি এই সনদের সিলসিলা না থাকত। তাই আসুন, মনের পূজা এটা খুবই কঠিন জিনিস, মনের পূজা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ মনের পূজা করতে গেলে নবীর নামে মিথ্যা কথা বলা যায়, মনের পূজা করতে গেলে নবীর নামে মিথ্যা বলতেও মানুষ কণ্ঠিত বোধ করবে না। এজন্য মনের পূজা বড়ই কঠিন জিনিস। এমনকি আমি পূর্বেই বলেছি যে আল্লাহর সাথে শিরক করলে যে গুনাহ, এটা শিরকের নামান্তর, অর্থাৎ শিরক আল্লাহর সাথে সরাসরি শিরক করা আর নিজের মনকে ইলার আসনে বসিয়ে দেওয়া, এটা বড় ধরনের শিরক। কারণ এই শিরকের সাথে লিপ্ত হয়ে আপনি আমি যে কোনো কাজ করতে পারবো, আপনির বাধা চিত্তে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই, মন চাইছে ব্যাস, এটাই শরীয়ত। জি না, এটা মুসলিম মুসলিমার জন্য এটা আদৌ উচিত নয় যে মন যা চাইবে সে অনুপাতেই আপনি আপনার শরীয়তকে মানবেন, এটা শরীয়তের ভিত্তি নয়। বরং মনের যেটা চাই ওটার বিরোধিতা করাই হলো শরীয়ত, মন যেটা চায় ওটার বিরোধিতা করে কোরআন সুন্নার বাস্তবায়ন করা, এটাই হলো শরীয়ত। কারণ মনের পূজা যদি করা যেত তবে সাহাবায়ে কেরাম আর স্বর্ণের মানুষে রূপান্তরিত হতে পারতেন না। মনের পূজা করা গেলে সাহাবায়ে কেরাম রাসুলের কথাগুলিকে নিজেদের মনের সাথে বেমিল হওয়ার কারণে, অ্যাডজাস্ট না হওয়ার কারণে আল্লাহ নবী বললেন তুমি যে এই কাজটা করছো এটা সঠিক নয়, এটা এভাবে করা দরকার, তাহলে সাহাবায়ে কেরাম ওই কথাটা মানতে পারতেন না। আর আপনার আমার সমাজে বহু মানুষ, আজ সমাজে দেখা যায় কিছু কিছু মানুষ, বহু মানুষ না বলে আমরা কিছু কিছু বলি, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কারো সমালোচনা করতে, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বয়ং বলছেন কি কলা বাহাদুর নাস, দেখবেন বুখারীতে একটা ইবারত আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কারো সমালোচনা করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন কলা বাহাদুর নাস, কতিপয় মানুষ বলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু মানুষের মাঝে এই নীতিটা প্রচলিত রয়েছে যে মনের চাহিদা অনুপাতে হাদিস তৈরি করলাম বা মনের চাহিদা অনুপাতে একটা দোয়া শিখালাম, আর এই দোয়াটা বললাম অমুক কিতাবে আছে, অমুক কিতাব তো নয় কিতাবে আছে। সাধারণ জনগণ কিতাব বলতে সাধারণত বোঝে আপনার আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনুল করিম, সহিহুল বুখারী, সহিহু মুসলিম, এই যে মুসলিম আর এগুলোই সাধারণত সাধারণ আম পাবলিক বা যারা সাধারণ জনগণ এরা এটাই বুঝে থাকে। কিতাব বলতে আল্লাহর কোরআনুল করিম আর সহিহুল বুখারী এবং মুসলিম শরীফ, এই তিনটি কিতাব সাধারণত বুঝে থাকে। এমন কিতাবে আছে বললেই ব্যাস, আর কোনো কথা নেই, আমরা আর তদন্তের দিকে যাই না। কিন্তু এই যে আল্লাহর নবীর নাম দিয়ে একটা কথা চালিয়ে দেওয়া হচ্ছে, যিনি চালাচ্ছেন তার ব্যাপারে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, বুখারী শরীফের 21 নম্বর পৃষ্ঠার 19 নম্বর লাইনে একটা হাদিস আল্লাহর নবী থেকে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবীর সাহাবীগণ উল্লেখ করেছেন, সাহাবাই কিরাম বলছেন, আল্লাহর নবী বলেছেন, মাই আকুল আলাইয়া মুতাআম্মিদান মাই আকুল আলাইয়া মা লাম আকুল আলাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি এমন কোন কথা বলল, মাই আকুল আলাইয়া আমার উপরে কোন ব্যক্তি যদি এমন কথা বলে যে কথা, লাম আকুল আলাইহি যে কথার উপরে আমি কোন কথা ব্যক্ত করি নাই, এমন কথা যদি কেউ আমার দিকে সপ্রুত করে দেয়, এমন কথা যদি কেউ সমাজে প্রচলন ঘটায়, তবে তার থাকার জায়গা হবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। অতএব আমরা যারা মনের সাথে মনকে মিলিয়ে নিয়ে সমাজের বুকে এ ধরনের কথাবার্তা প্রচলন করছি তাদের অবস্থা খুবই ভয়াবহ। কারণ আল্লাহর নবী আরো অন্য হাদিসে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোন মিথ্যারোপ করে সমাজের বুকে কথা ছড়িয়ে দেয় আর জনগণ সে অনুপাতে আমলে উদ্বুদ্ধ হয়, এর সমপরিমাণ পাপ যে ব্যক্তি এই মিথ্যা কথা দিয়ে আমার নামে হাদিস চালিয়ে দেয়, ওই ব্যক্তির মানে আমল নামাই এটা সংযুক্ত হবে, অ্যাডজাস্ট হবে, অর্থাৎ ওই ব্যক্তির আমল নামাই দ্বিগুণ শাস্তির কথা লেখা হবে। আমরা জানি পাপ কাজের দিকে যদি কেউ আহ্বান করে আর ওই পাপ কাজে সাড়া দিয়ে যে ওই পাপ কাজে পতিত হবে তার জন্য বেনিফিট, এর জন্য যে পাপের একটা বোঝা, এই বোঝার কিছু মানে বোঝা বলতে কি, এই বোঝা কিন্তু আপনি আমি বহন করব না, কিন্তু আপনি যে পাপের মধ্যে নিমজ্জিত করার জন্য আমি উদ্বুদ্ধ করলাম, আপনাকে পাপের দিকে ঠেলে দেওয়ার জন্য আমি একটা রাস্তা দেখিয়ে দিলাম, এই রাস্তা দেখানোর কারণে আপনি ওই পাপের দিকে গেলেন, অতএব ওই পাপটা করাই আপনার যতটুকু পাপ হবে তার সমপরিমাণ পাপ আমি যে দেখিয়ে দিলাম আমার আমল নামাতেও এটা যুক্ত হবে। কারণ আমার ব্যক্তিগত কোন উদ্ধৃতি বা কথা দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। আল্লাহু আকবার, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি একটা পড়ে থাকা ওয়াকিজ ও সুন্নাত, যে সুন্নাতে জং ধরে গেছে, সমাজে মানুষ এটা আমল করে না, এমন ভাবে এই সুন্নাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, সমাজের বুকে উন্মোচন করলে যেই উন্মোচন করতে যাই এই সহি সুন্নাহ মোতাবেক আমরা জীবন গঠন করি, যে এ কথা বলে তাকে মানুষ কুণ্ঠিত বোধ করবে, মানুষ তাকে গালিগালাজ করবে, মানুষ তাকে বিভিন্ন ধরনের কটূক্তি কথা বলবে, এরকম কথা শোনার পরেও যে মান সান্না, যে জারি করবে সুন্নাতান, এমন একটা পদ্ধতি, এমন একটা সুন্না যা মানুষ আমল করত না, হাসানাতান ভালো একটি সুন্না, যে সুন্না আল্লাহর নবী দেখিয়ে গেছেন সেই সুন্না যে চালু করবে, আল্লাহর নবী বলছেন ফালাহু আজরুহা, তবে এই সুন্নাতটি জারি করার কারণে তার সমপরিমাণ তার জন্য প্রতিদান রয়েছে, ও আজরু মান আমিলা বিহা, আর তার অনুপার মানে সমপরিমাণ প্রতিদান তার আমল নামায় দেওয়া হবে, মান ওই ব্যক্তির সমপরিমাণ, আমিলা বিহা যে এই সুন্না অনুপাতে নিজের জীবনকে বাস্তবায়ন করবে। এখন কথার কথা ধরে নিন, সমাজে একটা জিনিস আপনার মনের সাথে খুব বহুদিন থেকে গেড়ে আছে, এখন হঠাৎ করে কোরআন ও সহি সুন্নার নির্দেশে আমরা বললাম যে আপনার মনের এই চাহিদাটা প্রত্যাখ্যান করে ওই জায়গায় এই সুন্নাটাকে বসিয়ে দেন, এখন যদি কেউ ওই চাহিদাটাকে দূর করে দিয়ে এই সুন্নাটাকে তার মনের মধ্যে গেড়ে দিতে গাড়তে পারেন, তবে সে যতটুকু উপকৃত হবে তার সমপরিমাণ উপকৃত যিনি জারি করছেন তার আমলনামাতেও লেখা হবে। কিন্তু আল্লাহর নবী আবার বলেও দিয়েছেন, মিন গায়রি আইয়ান কুসা, তবে তোমরা কেউ নিজের মনে এই আশা আকাঙ্ক্ষা রাখবে না, নিজের মন যেন ছোট না হয়ে যায়, আরে উনি আমাকে বললেন আর আমি করলাম উনি বেনিফিট পাবেন, জি না, এটা হতে পারে না। এজন্য যাতে মানুষের মন ছোট হয়ে না যায়, মানুষের মন যেন খাটো হয়ে না যায়, এজন্য আল্লাহ নবী আবার বর্ণনা করে দিয়েছেন, মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআ, উভয়ে উভয়ের যে আমলটা করবে এর জন্য তার আমল নামা থেকে তার সওয়াবের ভান্ডার থেকে কমিয়ে যে তাকে দেওয়া হবে তা বলে নয়, বরং সে যতটুকু পাবে তার সমপরিমাণ সওয়াব যে জারি করবে তার আমল নামাতেও দেওয়া হবে। এটা গেল পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড, এবার আল্লাহ নবী বলছেন, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়াতান, যেটা ইতিপূর্বে আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পক্ষান্তরে, ওয়ামান সান্না, যে জারি করে সুন্নাতান, এমন সুন্না, সাইয়াতান, যে সুন্না খুবই খারাপ, যে পদ্ধতি আমি রাসূল বলি নাই, যে পদ্ধতি আমার সাহাবাই কেরাম কোনদিন আমল করে নাই, এ ধরনের সুন্না যে সমাজে জারি করবে, ফালা আলাইহি বিজরুহা, এই সুন্না, এই ওয়াকিদ সুন্না, যে সুন্নার কোনো ভিত্তি নাই, যে সুন্নার কোনো দলিল আদিল্লা পর্চা কিছুই নাই, এমন সুন্না যদি কেউ জারি করে, খারাপ সুন্না, যে সুন্না নবীর থেকে প্রমাণ নেই, সাহাবাই কেরাম থেকে প্রমাণ নেই, তাবেঈনে আযম থেকে তার কোনো সিলসিলা নেই, আল্লাহ নবী বলছে এরকম সুন্না যদি কেউ জারি করে তবে তার উপরেই এর পাপ বর্তাবে, তার ঘাড়েই এটা চাপিয়ে দেওয়া হবে, ওয়া আজুর ওয়া বিজরু মান আমিলা বিহা, আর যে এই সুন্নাটা বাস্তবায়ন করবে, নিজের জীবনে এটা আঁকড়ে ধরবে, ধরেন মনের চাহিদা অনুপাতে, একটা কথা বললাম এটা শরীয়ত, এটাই শরীয়ত, এটাই মেনে নেওয়া আমাদের দরকার, এখন এই অনুপাতে ধারণা করে যদি বলি আর আপনি আমি যদি সেটা নিজের মন থেকে মেনে নেই, সেই অনুপাতে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সার্বিক জীবন পরিচালনার চেষ্টা করি, তবে আপনার আমি আপনি আমি যতটুকু গোমরাহী হব আর যতটুকু পাপের ভাগী হব তার সমপরিমাণ পাপ আল্লাহ নবী বলছেন যে এটা জারি করলো তার আমল নামায় দেওয়া হবে। আল্লাহ নবী তারপরে বলছেন, এটারও ব্যাখ্যা দিয়েছেন, মিন গায়রি আইয়ান কুসা মিন আওজারিহিম শাইআ, তাদের উভয়ের পাপের বোঝা থেকে কোন প্রকার হালকা করা হবে না। আল্লাহু আকবার। তাই মনের পূজা বড় কঠিন জিনিস, মনের পূজা থেকে বেরিয়ে আসতে গেলে মুসলিম উম্মা তার জীবনকে যেমন পরিপাটি করে সুচারুভাবে সুসজ্জিত করতে সক্ষম হবে, ঠিক তেমনি ভাবে তার পরিবারকেও গঠন করতে সক্ষম হবে। কিন্তু মনের পূজা যখন আপনি আমি করব, মনকে আপনি আমি রবের আসনে বসিয়ে দিব, তখন এখান থেকে বেরিয়ে এসে কোরআন সুন্না মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা বড়ই দুর্লভ বিষয়, বড়ই দুঃসাধ্য বিষয়। এজন্য মনের পূজা থেকে অবশ্যই মুসলিম নর নারীকে বেরিয়ে আসতে হবে। মন যেটা চায় তার বিরোধিতা করাই শরীয়ত। ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছিলাম যে মন যেটা চায় কোরআন আর সহিহ সুন্নাহ সেটা বিরোধিতা করে কোরআন সুন্নাহ অনুপাতে জীবন পরিচালনা করা, এটাই হলো শরীয়ত। তাই মনের পূজা থেকে আল্লাহ আমাদের সকলকে যেন বেরিয়ে এসে কোরআন আর সহিহ সুন্নাহর অনুগামী হওয়ার সুযোগ ও তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজ এই সংক্ষিপ্ত পরিসরে আনপ্রস্তুতি হিসাবে যতটুকু আলোচনা পেশ করলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নিজের মনের যেটা চাই, কারণ ইত্তেবাউল হাওয়া এটা অত্যন্ত মারাত্মক ও জটিলতম অপরাধ, ইত্তেবাউল হাওয়া যে প্রবৃত্তির অনুসরণ করা, আমি আপনাদের বললাম এটা শিরকের সাথে হুবহু মিল, আল্লাহর সাথে শিরক করলে যে পাপ হয়, রব একজন রব থাকা সত্ত্বেও আরেকজন রবকে একজন মালিক থাকা সত্ত্বেও, যেমনি ভাবে এখানে একটা এক্সাম্পল বা দৃষ্টান্ত আমরা পেশ করতে পারি, আপনার স্ত্রীর স্বত্বাধিকারী একমাত্র আপনিই, আপনার স্ত্রীর সার্বিক জীব মানে তার সমস্ত শরীরের স্বত্বাধিকারী একমাত্র আপনি, এখানে যদি অন্য কেউ এসে ভাগ বসায় আপনি যেমন সেটা বরদাস্ত করবেন না, সেটা কোনোদিনই নিজের মন থেকে মেনে নিবেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ যে একজন রব, এই রবের সাথে যদি রবের সাথে অন্য কাউকে রব বলে স্বীকৃতি প্রদান করা হয় তবেই সেটা হয় শির্ক, আর এই শির্কের গুণ আল্লাহ মার্জনা করেন না। আল্লাহ এই মর্মে উল্লেখ করেছেন সূরা আল মায়েদা এর 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিদ্বালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা অংশীদারিত্ব সাব্যস্ত করে, আমরা যারা মনকে রব বলে মানি, আমরা যারা মনের পূজারী, তাদের ব্যাপারে আল্লাহর নবীর এই সংকেত, আল্লাহর নবীর মানে মুখস্থ নিঃসৃত বাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত ব্যক্ত করিয়ে নিয়েছেন। আল্লাহর নবী সাহাবাই কেরামের মাঝে এই আয়াত ব্যক্ত করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে শিরক যে ব্যক্তি করে সেই ব্যক্তি আর মুশরিক ব্যক্তি সমপর্যায়ের। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওহুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও হলো মুশরিক। আমরা যারা মুসলিম বলে দাবিদার, আমরা মনে করছি যে আমরা তো শরিয়াতই মানি, ধর্মই তো মানি, ধর্ম ছাড়া তো কিছুই নয়, আমরা তো ধর্ম মেনেই চলছি, ইসলামী শরিয়াত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করছি, কিন্তু ওই মুসলিম তার এই যে মন যেটা চেয়েছে এটাই মেনে চলেছে, এটা কিন্তু সে বুঝতে পারছে না। কারণ সে কিন্তু চলন্ত ধর্মের উপরে প্রতিষ্ঠিত, সে কিন্তু তদন্ত ছাড়াই মানে। তদন্ত না করে মানার কারণে আপনি যে যেটাকে শরিয়াত মনে করছেন কোরআন আর সুন্নার ভিত্তিতে সেটা শরিয়াত নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মনের পূজারি থেকে বেরিয়ে আসতে বলেছেন, কারণ মনের পূজারি থেকে বেরিয়ে না আসলে শিরক হয়, আর শিরক হলে জাহান্নামী হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলছিলাম যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, জান্নাত তো আল্লাহ হারাম করে দিলেন, তাহলে থাকার তো একটা জায়গার দরকার। তাই আল্লাহ বলছেন ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিদ-দ্বানিমিনা মিন আনসার, আর এই অত্যাচারী সম্প্রদায়ের জন্য কোন সাহায্যকারী থাকবে না। যারা শিরক করে একজনের হক অন্যজনকে দেয়, এদের চেয়ে বড় জালেম আর কেউ নয়। আল্লাহর হক যখন আপনি নিজের মনকে দিলেন, আপনি নিজেই একজন অত্যাচারী। আল্লাহর হক যখন আপনার নাফসকে দিয়েছেন, কলবকে দিয়েছেন, মন আপনার এই মনকে দিয়ে মনের ইত্তেবা করে চলেছেন, তখন আপনি আল্লাহর সাথে শিরক করে বড় ধরনের অত্যাচারী হয়েছেন। অতএব এই অত্যাচারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হলো সে তার থাকার জায়গা হবে জাহান্নাম, আর জান্নাত তার জন্য হারাম। অতএব আমরা যারা নিজেদের মনের ইত্তেবা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মনের ইত্তেবা করা থেকে বেরিয়ে এসে কোরআন আর সহি সুন্নাহ ভিত্তিক নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এমনকি সার্বিক জীবন পরিচালনা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাকাল্লাহু লানা কুম।